আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদেরকে স্বাগত জানাই লন্ডন বাংলার বিশেষ আয়োজন প্রবাসের গল্পে। আজকে আমাদের বিশেষ অতিথি সাবিনা খান, যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন ইউকে মাস্টার শেফের মঞ্চে। সাবিনা খান, আপনাকে জানাই স্বাগতম, এবং আমরা অধীর আগ্রহে বসে আছি এবং জানতে চাই বাংলাদেশ থেকে মাস্টার শেফ ইউকে পুরো জার্নিটা কেমন ছিল।
অ্যাকচুয়ালি আমার যে যাত্রা সেটা সোজা ছিল না, কারণ আমি প্রথমে ইকোনমিক্স পড়তে বিদেশে গেলাম, তারপরে ইকোনমিক্স পড়ার স্কলারশিপ পেয়েছিলাম, তারপর থেকে ওইটা থেকে স্কলারশিপ পেয়ে তারপর আমি মাস্টার্স করার জন্য একটা স্কলারশিপ পেয়েছি পলিসি অ্যান্ড রিসার্চ পড়ার জন্য। তো ওই দুইটা পড়ার পরে আমি অনেক বছর ফাইন্যান্সেও কাজ করেছিলাম, লিমেন ব্রাদার্স এ কাজ করতাম, তারপরে অনেকগুলো চ্যারিটি ছিল নিউ ইয়র্কে যেখানে কাজ করেছি। কিন্তু 15-16 সাল আগে আমি একবার মাস্টার শেফে অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমাকে সবাই বলতো যে তুমি খুব ভালো পাকা টাকা করো, তুমি একটু অ্যাপ্লাই করো। তো আমি অ্যাপ্লিকেশন ভরার পরে আমি কিন্তু ঢুকে গিয়েছিলাম, কিন্তু তখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার ছেলেকে নিয়ে, তখন আমি আই কুডন্ট পার্টিসিপেট। তখন তারপর থেকে এই বছর আমার ছেলে আমাকে বলছে তুমি একটু অ্যাপ্লাই করো। আমি ভাবলাম কিভাবে আমার ছেলে, যেই ছেলেটাকে নিয়ে আমি প্রেগনেন্ট ছিলাম, সেই আবার বলতেছে আবার অ্যাপ্লাই করো। তো আমি এটা নিয়ে চিন্তা করলাম, আমি একটু অ্যাপ্লিকেশনটা ভরি দেখি কি হয়। তখন যখন ঢুকে গেলাম তখন ভাবলাম হ্যাঁ, আমার এটা এখন বুঝতে পারছি, এখন আমার এটা ডেফিনেটলি ফলো করতে হবে এই পাথ। তো একেবারে স্ট্রেট যে পাথ ছিল এরকম ছিল না, অনেক এভাবে ওভাবে এভাবে করে এখন মাস্টার শেফে এসে পৌঁছাইছি।
ছেলেই বলতে পারি যে যে সময়ে শেষ ওটা বাধা ছিল, এখন সেটাই অনুপ্রেরণা, ছেলেই
হ্যাঁ,
অনুপ্রেরণা।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাকে বলে ইংলিশেতে একটা ওয়ার্ড আছে সেরেনডিপিটি, এটার বাংলার ওয়ার্ডটা জানি না, কিন্তু এই জিনিসটা এক্স্যাক্টলি এটা আপনি যেভাবে বললেন, এটা যে দিস কাম, যেটা হওয়ার ছিল সেটা আবার হয়ে গেছে এখন, এটা একটা
ডেস্টিনি
খুবই একটা
হয়তো
ভালো
এতে
জিনিস।
লেখাই ছিল যে হ্যাঁ
হ্যাঁ
এটাই
হ্যাঁ
হবে,
হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার ভাগ্যতেই লেখা ছিল এটা,
ভাগ্যতে লেখা ছিল এক্স্যাক্টলি।
কিন্তু আগে হলে ভালো হতো, তখন একটু একটু জোয়ান ছিলাম, এখন একটু খোঁড়া হয়ে গেছি, তো এখন একটু কষ্ট হয়।
ইউ আর
কিন্তু
স্টিল এভারগ্রিন, এভারগ্রিন, এভারগ্রিন সাবিনা।
থ্যাংক ইউ, আই এম গোইং টু বি 50 নেক্সট উইক, সো আই ডোন্ট ফিল এভারগ্রিন।
অ্যান্ড হ্যাপি বার্থডে। সো
থ্যাংক ইউ।
বাংলাদেশে বেড়ে ওঠা, জন্ম, শৈশব, কৈশোর, এই বিষয়গুলোতেও আমরা একটু জানতে চাই।
আমি যখন বাংলাদেশে ছিলাম স্কুলে সানবিমসে পড়েছি, তারপরে স্কলাস্টিকায় পড়েছি, আর ওখানে যখন পড়াশোনা করতাম আমি খুব পরিশ্রম দিয়ে পড়াশোনা করতাম। আমি খুব ক্লেভার ছিলাম না, মানে খুব চালাক ছিলাম না, কিন্তু আমি বেশি পড়াশোনা করলে তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারতাম। তো আমি এই ধরনের একটা স্টুডেন্ট ছিলাম যে আমি সবসময় কাজ করে করে ভালো রেজাল্ট আনতাম, কিন্তু এই অনেকজন থাকে না, গিফটের একটা মানুষ থাকে যারা খুব চালাক, যারা একটা 1 মিনিট পড়াশোনা করলে ওরা পেরে যায়, আমি এরকম ছিলাম না। তো আমার অনেক কষ্ট করতে হতো একটা জিনিস শেখার জন্য, একটা রেজাল্ট ভালো করার জন্য, কিন্তু তাও আমি এসব করতাম। কিন্তু তখনকার দিনে আমি যখন বড় হয়েছি তখন কোনো কম্পিউটার ছিল না, খালি টিভিতে খালি টম অ্যান্ড জেরি দেখা হতো, নাইট রাইডার দেখানো হতো, তো আমাদের এত ডিস্ট্রাকশনও ছিল না। তো আমার চাইল্ডহুডটা মার্শাল্লাহ, আমার যেটা মনে আছে বাংলাদেশে আমরা এত মজা করতাম, কারণ আমরা শুক্রবারে আমার বাবা মাকে নিয়ে আমরা সাভারে যেতাম, সাভারে ঈদ ঈদ না কি বলি পিকনিক করার জন্য যেতাম। কিন্তু এবার যখন আমি বাংলাদেশে ফিরে গেলাম, আমি সাভারের দিকে যখন গেলাম দেখলাম যে ওরকম আগের মতো নাই, কারণ এখন সব ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো আই থিঙ্ক মাই চাইল্ডহুড আই হ্যাড দ্য বেস্ট ডেজ, কারণ আমি খুবই মজা করছি, বাংলাদেশকে খুবই ভালোভাবে দেখতে পারছি, কারণ আমাদের এত কোনো ডিস্ট্রাকশন ছিল না, আমরা সবসময় খালি বাইরেই খেলাধুলা করতাম, পার্কে গিয়ে খেলাধুলা করতাম, পাশের বাসার ফ্রেন্ডসদের সাথে গিয়ে খেলাধুলা করতাম, সবকিছু খুব সিকিউর ছিল, নিরাপত্তা ছিল। তো এখন একটু অনেকটা চেঞ্জ হয়েছে সারা দুনিয়াতে, খালি বাংলাদেশে না, কিন্তু ওই দিক থেকে আমি খুব একটা, আমার বাবা মা আমাকে খুব একটা সিকিউর এনভায়রনমেন্টে রেখেছিল, ওরা পছন্দ করতো না আমরা সব জায়গায় যেয়ে যে বন্ধুর বাড়ি বাড়ি টাড়িতে দূরে দূরে চলে যাই, বাসার কাছে থাকা পছন্দ করতো। তো আই মোস্টলি আমার চাইল্ডহুডটা খুবই ভালো ছিল মাশাআল্লাহ।
মাশাল্লাহ। তো এবার জানতে চাই যে অনুপ্রেরণাটা, রান্নার জন্য যে অনুপ্রেরণা, হ্যাঁ, এটা কোথা থেকে শুরু হলো?
এইটা ডেফিনেটলি হবে আমার মায়ের থেকে, কারণ আমার মা সাংঘাতিক মাসালা মাসালা অনেক ভালো খাবার দাবার পাকায়। এটা একটা প্রবলেম, কারণ এটা প্রবলেম হচ্ছে কি, এখন আমি যখন বিদেশে গেলাম, আমি যখন আমেরিকায় পড়ালেখা করতে গেলাম, তখন আমার মনে পড়লো যে আমার বাবা মার খাবার, আমার মার খাবারটা কিভাবে খাবো। তো রেস্টুরেন্টে যেতাম, এখানে যেতাম, ওখানে যেতাম, কিন্তু কোনখানেও ওই ধরনের খাবার খেতে পারতাম না। এটা একটা খারাপ জিনিস, কারণ ও এত ভালো খাবার খেলে ওই অত ভালো ও তো অত ভালো খাবার খেতেই হবে, তাই না?
হুম
তো
হুম
এখন মনে হয় ওইটা আমি শিখবো কিভাবে। তো আম্মাকে ফোনও তো করা যেত না, কারণ তখনকার দিন তো ট্রাঙ্ক কল করতে হতো। তখন আমরা যখন বেড়াতে ছুটিতে 2 বছরে একবার যখন যেতাম, তখন আম্মাকে বলতাম, আম্মা প্লিজ একটু শিখাও ডালটা কিভাবে বানাতে হয়, একটু মুরগি কিভাবে বানাতে হয়, একটু ভর্তা কিভাবে বানাতে হয়। এইসব জিনিস শিখে 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 আস্তে আস্তে তারপরে পাকাতে পেরেছি। তো আই উড সে আমার ইন্সপিরেশন ডেফিনেটলি হচ্ছে আমার মা আর আমার গ্র্যান্ড প্যারেন্টস, যারা যারা আমার গ্র্যান্ডমাদার, যা আমার দাদি যে খুবই ভালো পাকাতো। তো ওই ওইখান থেকে আমি ডেফিনেটলি ইন্সপায়ার হয়ে তারপরে আমেরিকাতে গিয়ে খাবারটা না পেয়ে পাকাতে বসেছি।
অসাধারণ। আসলে মায়ের হাত থেকে, মায়ের রান্নাঘর থেকে আমার মনে হয় যে মেয়েদের জার্নিটা শুরু হয়, তারপরে
এক্স্যাক্টলি
শ্বশুর বাড়িতে গিয়ে তখন রাঁধুনি,
এক্স্যাক্টলি
পাকা
আর
রাঁধুনি।
আরেকটা জিনিস আমরা চিন্তা করি না যখন আমরা ইয়াং থাকি, যে সরি বাট আমাদের কালচারে এমন একটা ভাবনাই যে তুমি বড় হয়ে একটা শেফ হব। হ্যাঁ, এখন আমার বাবার একটা সে ঢাকা থেকে গিয়ে সে লেবাননে স্কলারশিপ পেয়ে পেয়ে অ্যাগ্রিকালচারাল ডিগ্রি পাশ হয়েছে অনেক অনেক আগে, 1945 এইসব টাইমে। হ্যাঁ, তো আমাদের সবসময় ছিল যে তোমাদের পড়ালেখা করতে হবে। তখন যদি আমি যদি চিন্তাও করতাম শেফের সম্বন্ধে, আমার ফ্যামিলিটা মেবি অবজেক্ট করতো। তো এই একটা জিনিস আমার একটা খুব খারাপ লাগে যে হ্যাঁ, এত বছর পর আমি শেফ হয়েছি, এখন তো কোনো প্রবলেম নাই, কিন্তু যখন আমি ছোট ছিলাম, যদি আমি শেফ হতে চেতাম, আমার এটা মাথায় চিন্তায় আসতোই না, কারণ আমাকে আমার মনে হতো না না এটা তো একটা প্রফেশন হতে পারে না। এইটা আমি একটু চেঞ্জ করতে চাই যে সবাই চিনতে পারুক যে মহিলারা এত ভালো পাকায় বাংলাদেশে, আর এখানেও সব অনেক মহিলারা, বাঙালি মহিলা পাকায়, কিন্তু তাদেরকে কোনো রেকগনিশন দেওয়া হয় না যে ওরা ওরা কি ধরনের পাকাচ্ছে। ফ্যামিলি থেকে রেকগনিশন দেওয়া যেতে পারে, কিন্তু তারা যদি বাইরে গিয়ে পাকাতে চায়, কোনো প্রফেশনালি পাকাতে চায়, কেটারিং করতে চায় এটসেট্রা, ওই দিক থেকে ওদেরকে ওদেরও খুব ভালো, খুবই ভালো লাগবে, কিন্তু ওরা চিন্তা করে যে আমরা এটা কিভাবে করবো। সো দে ওরা এভাবে যেন না না চিন্তা করে। এই জন্যে আমার আমার যেটা মনে হয় যে আমি ছোটকাল থেকে যখন আরেকটু যদি আগ্রহ পেতাম পাকানোর জন্য, তাহলে আমি এখন আরো কত ভালো জায়গায় পৌঁছে যেতাম।
এটাই, এখান থেকে আর একটু বিষয় জানতে চাই যে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে ভবিষ্যতে যারা আসলে ইচ্ছুক এই সেক্টরটাতে, তার যারা শেফ হতে চায়, তাদের উদ্দেশ্যে কোনো অনুপ্রেরণা বা তাদের জন্য কিছু করার আগ্রহ আছে কিনা ভবিষ্যতে?
হ্যাঁ, আমার এটা নিয়ে আমার খুবই ইন্টারেস্ট, কারণ আমি একটা কাজে এখানে কাজ করতাম, সোশ্যাল এন্টারপ্রাইজ লন্ডন, ওখানে আমরা একটা ক্যামডেনে একটা প্রজেক্ট করেছিলাম যেখানে আমরা বাংলাদেশি মহিলাদেরকে নিয়ে চেষ্টা করছিলাম, যারা কাউন্সিল হাউসিং এ থাকে, যাদের যারা চাকরি খোঁজার চেষ্টা করছে কিন্তু পারছে না, যারা ধরেন অনেক ইংলিশ ইংলিশ বলতে পারেন না, কিন্তু তাদের একটা স্কিল আছে, ধরেন ওরা গার্ডেনিং করতে পারে, নাহলে ওনারা পাকাতে পারে, নাহলে ওনারা সেলাই করতে পারে। ওদেরকে নিয়ে আমরা চেষ্টা করছিলাম প্রজেক্ট করার জন্য, যাতে করে ওদেরকে কাজ পাওয়া যায়, দে গেট টু গেট আ জব। তো এখন ওই জিনিসটা আমার এখন মাথায় আসছে যে আমি এখন কেন এভাবে চিন্তা করি না যে এখানে অনেক বাঙালি মহিলারা আছে যারা সাংঘাতিক ভালো খানা পাকাতে পারে, জিনিস পাকাতে পারে, ওদেরকে নিয়ে ওরা কি ব্যবসা করতে চায়, ওরা কি প্রফেশনাল শেফ হতে চায়, এসব নিয়ে যদি ওনাদেরকে একটু ট্রেনিং করা যায়, আর যদি এর কোনো কাউন্সিল থেকে নিয়ে একটা ফান্ডিং নিয়ে এ ধরনের একটা ট্রেনিং বসায়, ওদেরকে রেস্টুরেন্টে চাকরি দেওয়া যায়, তাহলে ওদের জন্য উন্নতি হবে আর আমাদের দেশের জন্য উন্নতি হবে, বাংলাদেশের জন্য, এই দেশের জন্য। তো ওইটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে এ ধরনের যদি একটা ট্রেনিং প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি, তাহলে আমার জন্য খুবই খুবই এক্সাইটিং হবে এটা আমার জন্য।
হোপফুলি এটা আমরা খুব দ্রুতই দেখতে পারবো, এবং অবশ্যই ধন্যবাদ আপনার এই সাহসী পদক্ষেপের জন্য। আমরা
ডেফিনেটলি
শুনছিলাম যে খেলের অনুপ্রেরণায় আবার মাস্টার শেফের যাত্রা শুরু, তো জানতে চাই যে ওই সময়টা কেমন অনুভূতি হচ্ছিল, আবার নতুন করে এত বড় একটা মঞ্চ, নিজেকে কিভাবে দেখবো, কি করব, কতটুকু এক্সাইটমেন্ট কাজ করছিল, বা একটু নার্ভাসনেস, বা কি আসলে কি কাজ করছিল?
আসলে আমি ভাবছি যে আমাকে ঢুকতে দিবে না, কারণ আমাকে কেন নিবে? আমি ভাবছি আমি তো একটা হোম কুক। যখন আমরা কোথায় জানি ছিলাম, হলিডেতে ছিলাম, আমাদেরকে যখন ফোন কল করেছিল তখন বলেছে যে তুমি শোতে আসবা, তখন আমি তো ঝাপাত, আমার বাচ্চা আর আমি, আমার ছেলে মেয়ে আর আমি একবার ঝাপা ঝাপি করে হাসা হাসি করছি, কারণ আমি খালি ভাবছি যে আমি যে শোটাতে আসতে পারছি এটাই আমার এত গ্রেটফুল গডের, আল্লাহর প্রতি, যে আমি কিভাবে এভাবে আমাকে কিভাবে চয়েস করলো। আর এত মানে বিশ্বাস কর করা যায় না কত খুশি লাগে, বিকজ ইউ ফিল লাইক তোমার দুনিয়াতে এত কিছু, এমন লট এমন লাগে কি লটারি লেগে গেছে। কারণ অনেক ধর অনেক অনেক আমরা টাকা দিই লটারি লাগার জন্য, অনেক মানুষ টাকা স্পেন্ড করে, কিন্তু কাদের কয়টা লটারি লাগে? আমার মনে হলো কি আমি একটা লটারি খেলেছি আর আমার লটারি লেগে গেছে, আর আমার কিভাবে এটা হয়েছে আমি বুঝতে পারছি না। কারণ একটা জিনিস আমাদের প্রবলেম থাকে, অনেক মহিলাদেরও প্রবলেম থাকে, যে একটা সেলফ ডাউট থাকে আর একটা কনফিডেন্স এর প্রবলেম। আমার দুনিয়ার দিক থেকে অনেক কনফিডেন্স আছে, কিন্তু ধরেন আমার পাকা দিক থেকে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স নাই। তখন যখন মাস্টার শেফ থেকে যখন আমাকে কল করলো বিবিসি থেকে, ওরা যে যে তুমি শোতে আসছো, তখন মনে করলো মেবি আমার মধ্যে কিছু একটা আছে যা যা ওরা দেখতে পারছে, যা আমি নেই মেবি নিজেই দেখতে পারিনি। তো ওই ভরসাটা চলে আসছে, যে ওই কনফিডেন্স এন্ড ভরসা চলে আসছে যে আমি নিশ্চয়ই কিছু একটা আছে আমার মধ্যে যেটা ওরা পছন্দ করতে পারছে, আর আমি মেবি আর একটু বেড়ে যেতে পারি, যে যে যেই পর্যায়ে সেই পর্যায় থেকে আর একটু বাড়তে পারবো। কিন্তু আমি এটা চিন্তাই করতে পারিনি যে প্রথম এপিসোড যখন আমি ঢুকলাম ওর পরে আমি আর পার হব, কারণ আমার এটা কোনো ধারণাই ছিল না মাথার মধ্যে যে আমি এটা ঢুকবো। আমি ভাবছি আমি একটা প্রোগ্রামে ঢুকবো এটাই যথেষ্ট, তারপরে যদি আমি চলে যাই কোনো প্রবলেম নাই, তারপর যে পাস হব এটা তো আমি চিন্তাই করতে পারিনি, বুঝছো না? তো ইন দ্য এপিসোড আপনি যখন দেখবেন আমি অনেক কান্নাকাটি করি, কারণ কান্নাকাটি করি কারণ আমার সিরিয়াসলি বিশ্বাস হয় না যে আমি কিভাবে এইটা পার করলাম। ভালো পাকালেও নিজেকে নিয়ে এত সেলফ ডাউট থাকে যে বিশ্বাস হয় না যে হ্যাঁ আসলে আমি পার হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমি এটা নিয়ে অনেক কান্নাকাটি করি এখন, যখন দেখি টিভিতে তখন মনে হয় কেন এত কান্নাকাটি করলাম, কিন্তু কি করা যাবে।
ওটাই জানতে চাচ্ছিলাম যে পুরো পরিবারের মধ্যে সবচেয়ে বিগেস্ট চিয়ার লিডার কে, সবসময় অনুপ্রেরণা দিতেই থাকে কে সে?
আমার ছেলেটা আসলে, কারণ ও কিভাবে আমি বুঝতে পারি না, কারণ আমার মেয়ে আমাকে অনেক ও ভালো অ্যাডভাইস দিতে পারে। ও আমাকে বলে যে ও খুব প্র্যাকটিক্যাল, আমাকে বলে যে এইভাবে করবা, এত কান্নাকাটি করবা না, এইসব জিনিস। কিন্তু আমার ছেলেটা যে ধরনের সবচেয়ে বেশি চিয়ার লিডিং করে, ও আবার খুব ভালো অ্যাডভাইস দিতে পারে। যেমন আমি যখন ঝালমুড়ি যে স্যালাডটা করলাম, ঝালমুড়ি স্যালাড, তখন ও আমাকে বললো এই স্যালাডে তুমি করো কি, চিকেনের স্কিনটা নিয়ে ওইটাকে আভেনে ঢুকায়ে ওইটাকে একটা নমক পড়ার মতো বানাও। আমি বলছি এটা কোথা থেকে এই আইডিয়াটা বার করছে আল্লাহ জানে। তারপর আমি করলাম, করার পরে দেখি এটা খুবই তো ভালো লাগে, এটার সাথে লবণের সাথে তো খুবই ভালো লাগে। তো এইভাবে একটু একটু আইডিয়া দিয়ে টিয়ে ও খুবই ভালো আমাকে কনফিডেন্স দিচ্ছে আর চিয়ার লিডিং করছে, ডেফিনেটলি আমার ছেলে।
তো আশা করছি যে আমরা ইন ফিউচারে, আমরা জানি অলরেডি আপনি সেমিফাইনালের দিকে, আমরা চেষ্টা করব যে ফাইনালে যেন ট্রফিটা আমাদের ঘরেই থাকে। হ্যাঁ,
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর
ইনশাল্লাহ।
আমি জানি না, না আগে অনেকে হয়েছে যে বাংলাদেশি যারা হেড গেছে তারা জানি না কোন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। হ্যাঁ, কিন্তু এত হয়নি। প্রবলেমটা হচ্ছে আমাদের দেশ খাবারটাকে রেপ্রেজেন্ট করার জন্য একটা ভয় থাকে, কারণ সবাই ভাবে যে আমাদের বাংলাদেশের খাবার মানুষ পছন্দ করবে না। তো এই জন্য এত ঘি টি দিয়ে একেবারে খুব রিচ করে খাবার রেস্টুরেন্টে দেওয়া হয়। হ্যাঁ, তো আমাদের খাবার যদি একেবারে দেখেন সিরিয়াসলি, আমাদের যে ডে টু ডে খাবার বাঙালিরা খায় আসলে কিন্তু সাংঘাতিক হেলদি। হ্যাঁ, আমার বাবা মা ধরেন আমি মাছ খেতাম, তারপর করলা ভাজি খেতাম, তারপরে ভর্তা খেতাম, তারপরে লাল শাক খেতাম, এইসব জিনিস খেয়ে আমরা বড় হয়েছি। আমরা তো এরকম কোরমা, চিকেন কোরমা, নালে পোলাও খালি খালি ঈদে টাইমে নালে হলিডে টাইমে খেতাম, তাই না? তো আমরা যদি বিদেশিদেরকে দেখাতে পারি যে আমাদের খাবারটা নট অনলি খুবই হেলথি বাট খুবই মজার, কিন্তু কিভাবে ওরা এটা টেস্ট করতে পারে যেটা ওদের এনভায়রনমেন্টে ওরা ফেমিলিয়ার হতে পারে, ওদের চেনা হতে পারে। তো ওইটাই আমার সবসময় চিন্তা, যে কিভাবে আমি একটা খাবার, ধরেন ঝালমুড়ি, ঝালমুড়িটাকে কিভাবে আমি একটা সালাদ হিসাবে বানাতে পারি, যেটা ওটা ওরা খেয়ে বুঝতে পারবে যে এটা একটা ডিফারেন্ট ধরনের টেস্ট, যেটা ওরা আগে কোনোদিন টেস্ট করেনি। কারণ ধরেন আমাদের সর্ষের তেলটা হার্ডলি বিদেশি কুইজিনে ইউজ করা হয়, তো ওই সর্ষের তেল আমি কিভাবে মানুষকে টেস্ট করাতে পারি, তাই না?
হ্যাঁ
তো
হ্যাঁ
এটা আমার সব সময় একটা চিন্তা থাকবে মাথার মধ্যে, যে আমি যে কোনো জিনিসটা পাকাই না কেন, সেই জিনিসটাতে কিভাবে আমি বাংলাদেশের একটা একটা ছোট্ট একটা জিনিস রাখতে পারি। এখন এমনও হবে না, অনেকে বলে যে তুমি কেন খালি বাংলাদেশি খাবার পাকাও না কেন, আমি বলছি কেন, বিকজ একটা ভার্সেটিলিটি থাকা উচিত, তাই না? একটুখানি একটা বাংলাদেশি দিয়ে যদি অন্য খাবারে মিক্স করতে পারে, তাহলে আস্তে আস্তে বাংলাদেশি খাবার সব জায়গায় স্প্রেড হয়ে যাবে। কিন্তু খালি যদি আমি বলি হ্যাঁ আমি খালি এই ভর্তাটা সেল করব, তাহলে সবাই নাও খেতে পারে, কিন্তু ভর্তাটা আমি যদি অন্যভাবে বিক্রি করতে পারি মানুষের কাছে, মানুষের টেস্টে, তাহলে আস্তে আস্তে আরো তাড়াতাড়ি ইনফিলট্রেট করবে। তো আমার এটাই চিন্তা, যে আমি কিভাবে এই বাংলাদেশি কুইজিনটাকে নিয়ে সব জায়গায় স্প্রেড করতে পারি।
ওকে, তো জানতে চাচ্ছিলাম যে প্রতিনিয়ত তো বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাতে হচ্ছে আপনাকে, সো যখন নতুন নতুন চ্যালেঞ্জগুলো আসছে ওই সময় কিভাবে নিজের ব্রেনকে কুল অ্যান্ড কাম রাখা, যে ওকে আই এম গোনা ডু দ্যাট অর ইয়া আই হ্যাভ টু ডু দ্যাট, কিভাবে থাকে আসলে নিজেকে, কিভাবে মানে প্রেশারে রেখেও ভালোভাবে কাজ করতে পারছেন?
এটা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ আমার যখন এই প্রথম এপিসোডে প্রথমে একটা চ্যালেঞ্জ ছিল। এখন চ্যালেঞ্জ যখন হবে, আপনারা যখন যেভাবে টিভিতে দেখেন না যে আমরা বাইরে বসে আছি, অ্যান্ড দেন ওয়েন উই গো ইন টু দ্য রুম, আমরা যখন রুমের ভিতর যাব তখনই বুঝতে পারবো যে কি হবে ভিতরে। এটা কোনো কিছু আমাদেরকে আগে বলে দেওয়া থাকে না, কিচ্ছু না। তো আমরা যখন রুমের ভিতরে যাব, আমার তো খালি মনে হয় আমার পেটের মধ্যে কেউ আমাকে, মানে আমার এত ভয়, কোনোদিন মেবি যখন ছোট ছিলাম যে ও লেভেল এক্সাম দিতে
বোর্ডিং
যেতাম,
গুলো
ওই
এক্স্যাক্টলি
একটা ফিলিং, না এত নার্ভাস ফিলিং যে খাবার দাবার বন্ধ হয়ে যেত, কারণ মনে হয় কিভাবে এটা পারলাম। আর তার মধ্যে একটা জিনিস না, যে ইটস নট জাস্ট দ্য চ্যালেঞ্জ, ওইটা তো টেলিভিশনে হবে, সবার দুনিয়ার সামনে ওরা দেখবে যে তুমি কি করছো, এইটা ডাবল একটা চ্যালেঞ্জ, তাই না? তো আমি কিভাবে হ্যান্ডেল করেছি এটা শুধু আল্লাহ জানে। কারণ আমি ভিতরে গিয়ে আমি খালি ভাবতাম যে আল্লাহ তুমি আমাকে প্লিজ একটা এই এই লাস্ট মিনিট পর্যন্ত আমি যাতে একটা প্লেট খাবার ওখানে হাজির করতে পারি, এটা প্লিজ দোয়া করি। কারণ আমি চাই না যে আমি এই কম্পিটিশন জিতবো, আমি পুরোপুরা আগায় যাব, আমার যেন এর যে আমার যে আমার যে একটা আইডিয়া আইডেন্টিটি থাকে, আর আমার যে রেসপেক্টটা থাকে, ওই রেসপেক্টটা যেন আমার থাকে এই এন্ড অফ দি এপিসোড পর্যন্ত, প্লিজ আমি যেন একটা খাবার প্রডিউস করতে পারি। তো এইটা ভেবে আমি আস্তে আস্তে একটু কাম হতাম। আর আরেকটা জিনিস করতাম, আমি বাংলা গান গেতাম মাথার মধ্যে। তো আমার একটা গান ছিল, ওই যে একটা গান আছে, এই মেঘলা দিনে এক ঘরে থাকে না তো মন, এইটা আমি খালি বার 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 গেতাম, কারণ এই গানটার কিন্তু একটা রিদম আছে। হ্যাঁ, ওই রিদমটা গেলে তাহলে আমার হার্ট এত এত ফাস্ট হতো না, বুঝছেন? তো আমি মাঝে মধ্যে ওরাও জিজ্ঞেস করতো তুমি কি করছো, আমি গান গাচ্ছি। মানে কেন গান গাচ্ছ, মানে আমি গান গাচ্ছি কারণ আমার এই গানটা গেলে, গান গাইলে আমার খুব কামনেস চলে আসে। তো এইভাবে আমি কোপ করেছি, আমি চিন্তা করতাম না যে আমি গিয়ে ওখানে গান গাবো আমার মাথার মধ্যে, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন দেখলাম এটা আমাকে খুব কাম করছে, তখন সব সময় গিয়ে ওই গানটা গেতাম, যখন আমি স্ট্রেসড হয়ে যেতাম তখন গান গেতাম।
ও, অসাধারণ একটা টেকনিক, হয়তো ভবিষ্যতে যে সকল প্রতিযোগীর যারা যাবেন তারা এটা ফলো করতে পারে। ওকে,
ওদের আরেকটা জিনিস থাকতে পারে, আমার তো এটা আনইউজুয়াল একটা জিনিস।
ওকে, এবার জানতে চাই যে সেফ সাবিনার সবচেয়ে সিগনেচার ডিশ কোনটা ঘরে?
আমাদের ঘরে কোনটা সিগনেচার ডিশ, আমার বাচ্চারা বলবে ডেফিনেটলি বিরিয়ানি, তো ওরা খুবই এই চিকেন বিরিয়ানি পছন্দ করে। তো আমি আবার ওই বিন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি বানাই না, কারণ আমি আমার মতো বানাতে পারি না। তো আমি সিন্ধি বিরিয়ানি টাইপের বানাই, যেখানে আমি চিকেনটা আগে পাকিয়ে নিই, তারপরে রাইসটা হাফ পাকা পাকানো পরে লেয়ার করে খাওয়াই। তো ওইটা এখন আমি মেবি আই মাস্ট হ্যাভ মেড ইট 1,000 টাইমস, ইফ নট 1,000-এর বেশি হয়ে গেছে। তো ওইটা সবার ফেভারেট, কারণ এখন এত ভালো হয়ে গেছে পাকানো, এটা খুব প্র্যাকটিস, যে জিনিসটাই পাকানো হোক না কেন এতবার প্র্যাকটিস করলে তো ভালো হবেই। তো এখন আমার মাশাল্লাহ, আমার ওই বিরিয়ানিটা সাংঘাতিক ভালো, আমি নিজেই বলতে পারছি।
এখন জানতে চাই, আপনি বলছিলেন যে আন্টির থেকে অনুপ্রেরণা পাওয়া মায়ের থেকে, এখন মা নাকি মেয়ে কে ভালো রাঁধুনি?
ও আমার মেয়ে একেবারে সাংঘাতিক খারাপ রাঁধুনি, ও একে আমার ছেলে আমার মেয়ের চেয়ে বেশি ভালো রাঁধুনি। আমার মেয়ে ও একেবারে সায়েন্টিস্ট টাইপ, কিন্তু পাকানোর দিক থেকে এত এক্সাইটমেন্ট নাই ওর। তো আমার ছেলে ও খুবই ভালো পাকাতে পারে, ও পটেটো চিপস, চিকেন নাগেটস, কোনো ড্রিঙ্কস, হট চকলেট, এসব জিনিস সব কিছু ও ভালো ভালো একটা বোঝা যায় যে একটা মানুষকে দেখলে যে কার ভিতরে একটা আগ্রহ আছে, আর ওর ভিতরে সেই আগ্রহটা আছে। আমার মেয়েটা আমার মনে হয় ওর কারো একটা যার সাথে বিয়ে করবে সেই মানুষটা ডেফিনেটলি পাকাতে হবে, কারণ আমার মেয়েটার কোনো থাকবে না, আমার থেকে কিছু পায়নি সে এখন পর্যন্ত। এখনো টাইম আছে, কিন্তু এখন তো
ইনশাল্লাহ
ইউনিভার্সিটি
শিখে
চলবে।
যাবে, যার
হ্যাঁ
ঘরে এত
ইনশাল্লাহ
ভালো একজন মা,
ইনশাল্লাহ
এত ভালো রাঁধুনি মেয়ে অবশ্যই শিখবে কোনো না কোনো দিন আর কি।
ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার জানতে চাই একটা বিষয়ে, যে কি মনে হয় যে রান্না একটা আর্ট, যে যেখানে এটা কোনো রকেট সায়েন্স না, যদি মন থেকে করা হয় কোনো জিনিস আউটকামটা ডেফিনেটলি ভালো আসে। তো সেদিক থেকে কি মনে হয় যে হ্যাঁ, রান্নাটা আসলেই একটা আর্ট অ্যান্ড আম দ্য আর্টিস্ট?
হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যখন মাস্টার শেফ এর আগে গিয়েছিলাম তখন আমি ভাবতাম খাবারটা টেস্ট হওয়া থাকে থাকা থাকা উচিত, কিন্তু আমার ফ্যামিলি থেকে ওরা সবসময় বলতো ও এই খাবারটা তুমি যেটা বানালা এটা তুমি লাভ দিয়ে বানাওনি। আমি বলছি কেন? ভালোবাসা দিয়ে বানাওনি। বলে কেন? বলে এই টেস্টটা ভালো হয়নি, অ্যান্ড দে আর অ্যাবসলুটলি 100% রাইট, বিকজ তুমি যখন তোমার ভিতর থেকে একটা আগ্রহ দিয়ে, তারপরে প্যাশন দিয়ে আর লাভ দিয়ে যখন একটা জিনিস বানাও, ওই টেস্টটা, ওই খাবারের টেস্টটা একটা সবচেয়ে বেশি ভালো থাকে। এখন টেস্ট ছাড়া এই আর্ট হিসাবে এই জিনিসটা আমি এখন শিখতে পেরেছি মাস্টার শেফে গিয়ে, কারণ ইমাজিন মাস্টার শেফ ইজ লাইক আ 5-year ইউনিভার্সিটি কোর্স ইন 2 মান্থস অর 3 মান্থস। সো ইউ লার্ন এভরিথিং নট ফ্রম মাস্টার শেফ গোয়িং টু দ্য শো, বাট বাসায় বসে বসে ইউ টিচ ইউর সেলফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো এইসব জিনিস শেখার পরে দেন ইউ রিয়েলাইজ ও ইউ নট ওনলি ওয়ান্ট খাবারটা টেস্ট ভালো হওয়া চাই, কিন্তু খাবারটা ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, কারণ আমরা অনেকটা খাবার আমাদের চোখ দিয়ে খাই। তো এইভাবে যদি খাবারটা দেখতে সুন্দর হয় তাহলে খেতেও ভালো হবে, কিন্তু ওইটা ফ্লেভার কম্বাইন্ড উইথ কিভাবে দেখানো যাবে খাবারটা, এইটা হচ্ছে আর্ট। আর এই আর্টটা যদি আমরা ঠিক মতো প্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের খাবারটা ইন্টারন্যাশনাল স্টেজে খুবই ভালো করবে। কারণ আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ আমাদের দেশে একটা দেশ আছে মুড়ি ঘন্ট, হ্যাঁ এই মুড়ি ঘন্টটা যদি আমরা যেভাবে খাই সাংঘাতিক মজা, কিন্তু যেভাবে আমরা খাই সেটা যদি আমরা ইন্টারন্যাশনাল লেভেলে প্রেজেন্ট করি অনেকে নাও খেতে যেতে পারে, কারণ ভাববে ও মাছের মাথা এটা আমি কিভাবে খাবো। এটা এটা আমাদের এখন চিন্তা করতে হবে, এটা এই ডিশটা নিয়ে আমরা কিভাবে এই টেস্টটা এভাবে প্রেজেন্ট করতে পারি খুব সুন্দর আর্ট হিসেবে, যেটা ওরাও টেস্ট করে বুঝতে পারবে এটা খুবই ভালো। তো এখন আমাদের এই আমাদের যে দেশের শেফ আছে, আমাদের দেশে যে যাদের আগ্রহ আছে এই ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছানোর জন্য, তাদের সবাইকে এটা করতে হবে যে উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড প্রেজেন্ট আমাদের খাবার একটা আর্টিস্টিক ওয়েতে, তা না হলে মানুষ এটা খেতে পছন্দ করবে না। তো এইটা এখন আমি চিন্তা করছি অল দ্য টাইম অ্যাবাউট হাউ বাংলাদেশি খাবারকে কিভাবে আমি আর্ট ফর্মে প্রেজেন্ট করব।
দিস রিয়েলি গুড। এবার জানতে চাই সাবিনাস ফ্লেভার ল্যাব সম্পর্কে, সো ফেমাস, এটার আসলে অনুপ্রেরণা কবে শুরু, কিভাবে শুরু, পুরো জার্নিটা জানতে চাই।
ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি লিটারালি আমি যখন ইন্টারনেট আমার বাচ্চাগুলো বললো তোমার একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকা উচিত, আমি তো ভয়ে আমি আমার তো খালি ফেসবুকে তখন অ্যাকাউন্ট ছিল, আমি ইনস্টাগ্রাম কিছু বুঝি না, আমি কিভাবে অ্যাকাউন্ট করব। তো ওরা বললো তুমি একটা নাম চিন্তা করো। তখন আমি চিন্তা করলাম আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা খাবারের মধ্যে, এটা হচ্ছে না যে এটা পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, বাংলাদেশি হোক, আমার যে খাবারটা আমি খেতে চাই সেই খাবারের ফ্লেভারটা মোস্ট ইম্পর্টেন্ট। আর সবাই বলছিল তুমি তো ফিউশন পাকাও, তখন আমার খুব খারাপ লাগতো কি আমি কোনো ফিউশন ফিউশন শব্দটা শুনে আমার খুবই অ্যাংরি লাগে, আই ডোন্ট নো, খুবই আপসেট হয়ে যায়, কারণ ফিউশন মানে হচ্ছে সবকিছু মিক্স করে ফেলা, কিন্তু আমি এটা পছন্দ করি না। আমি চেষ্টা করি যে আমার আমি যে খাবারটা প্রেজেন্ট করব সেটা ফ্লেভ সবকিছু প্লেটে একত্র হয়ে ফ্লেভারটা ভালো হওয়া উচিত, এমন না যে আর সবকিছু প্রেজেন্টেশন থাকবে সেপারেটলি, যাতে করে আলাদা জিনিসগুলোর ফ্লেভার গুলো ট্রাই করা যাবে আর একত্রে করেও ফ্লেভারটা ট্রাই করা যাবে। তখন আমি চিন্তা করলাম আমি একটা নাম রাখি এটা সাবিনাস ফ্লেভার ল্যাব, কারণ আরেকটা জিনিস আমি যেটা চেষ্টা করি যে একবারে পাকালেই সবকিছু ঠিক হয়ে যায় না, একবার পাকালা ঠিক হলো না, তারপর সেকেন্ড বার পাকালা, তারপর ঠিক হলো না, থার্ড টাইম গিয়ে হ্যাঁ এখন পারফেক্ট। তো এই কনসেপ্টটা হচ্ছে একটা ল্যাবের আইডিয়া, তাই না? যে আমি একটা ল্যাবেও তো সেটা করে, ওরা এক্সপেরিমেন্ট করে, এক্সপেরিমেন্ট করে দেখে যে কোনটা কোনটা কাজ করে কোনটা কাজ করে না। অনেক সময় আমি একটা জিনিস পাকালাম, তারপরে অনেক কষ্ট করে পাকানোর পরে দেখি ভালো হয়নি, আর অনেক সময় 1 মিনিটে একটা জিনিস পাকিয়ে ফেললাম আর ওটা একেবারে সাংঘাতিক ভালো। তো এইসব জিনিস জানার জন্য যে আমি একটা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে ফ্লেভার খুঁজছি, তো ওইটা শুরু হলো প্রথমে ওভাবে, তারপরে আস্তে আস্তে আমি রেসিপি ডেভেলপ করা শুরু করলাম, তারপরে ইনস্টাগ্রাম বোঝার চেষ্টা করলাম, তারপরে চিন্তা করলাম যে আমি কিভাবে মানুষকে প্রেজেন্ট করব ডিফারেন্ট আইডিয়াস, বাংলাদেশে ঘুরে ঘুরে কি ধরনের জায়গায় যাব খাবার ট্রাই করার জন্য, এখানে ব্রিক লেনে গিয়ে গ্রোসারি স্টোরে গিয়ে কি ধরনের খাবার ট্রাই, আমি বাঙালি হিসেবে কি খাবারগুলো চুজ করতে চাই, এইসব জিনিস নিয়ে কেউ অনেকে মার্কেটে কথাবার্তা বলে বিকজ, কিন্তু বাংলাদেশি শেফ এখানে এতখানি করে না। তো আই থট টু মাই সেলফ এরকম একটা অপরচুনিটি করা উচিত যে আমরা একটা ফ্লেভার ল্যাব প্রেজেন্ট করি, যেখানে আমরা একটু বাংলাদেশি কুইজিনকে একটু হাই লেভেলে দেখার চেষ্টা করছি, কিভাবে আমরা প্রেজেন্ট করছি বাংলাদেশকে। আর এমন মানে না যে আমি কালকে একটা মেক্সিকান খাবারের প্রোগ্রাম করতে পারি, তার মানে না যে আমি বাংলাদেশি না, কারণ অনেক সময় অনেক বাঙালি বলে কেন তুমি মেক্সিকান খাবার পাকাবা, কারণ কেন পাকাবো না, কারণ মেক্সিকান খাবারের সাথে আমাদের খাবারের সাথে অনেক সিমিলারিটি আছে, আমরা চিলি ইউজ করি এটসেট্রা। তো আমরা যদি মেক্সিকান ফ্লেভার থেকে কিছু শিখে বাংলাদেশি জয়েন করতে পারি তো এটা একটা ভালো কথা। তো উই শুডন্ট অলসো বি লাইক সো, অনেকে বললো যে ধরো আমি যে স্যালাডটা বানালাম ওখানে কেন ফলাফল দিয়েছেন আর কেন ওইটাতে পেঁয়াজু দেয়নি, আমি বলছি না পেঁয়াজু ওয়াজ আ সেপারেট থিং, আই ওয়ান্টেড টু show that falafel could work with this specific salad. So I think that idea of experimenting oita theke amar Sabina's flavor lab ta esheche. Ar ekhon mashallah ami jokhon master chef e shuru holam, it only started in August or September of last year and tokhon chilo 100 200, ekhon amader ekhon 2000 3000 e bhabe jacche, kintu ami eto focus korchi na ekhon on followers. I think I'm more focusing on কন্টেন্ট, যেটা যে ছোট ফলোয়ার্স আছে ওরা সাংঘাতিক ভালো ফলোয়ার্স, তো ওদেরকে আমি কি দিতে পারি যা ওরা পছন্দ করে, আমি যে আমি খালি যে যে জিনিসটা চাই সেটা দিয়ে তো কোনো লাভ নাই। তো আমি রুটিনলি ওদেরকে পোল করি যে ও নেক্সট টাইম কি আমি ভেজিটেরিয়ান সিরিজ করব, নাকি একটা সিরিজ করব চিকেনের উপরে, নাকি কি বাংলাদেশি খাবারের উপরে সিরিজ করব, আর ওরা ভোট করে, ওই ভোট হিসাবে তারপর আমি চিন্তা করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে 90% পিপল স্যাড ভেজিটেরিয়ান, সো আই এম গোয়িং টু ডু আ ভেজিটেরিয়ান সিরিজ। তো আমি খুবই চেষ্টা করি যে আমার যেই ফ্যানগুলো আছে ও ফলোয়ার্স আছে ওরা যেটা চাই সেটা আমি প্রোভাইড করি ওদেরকে। এখন ভালোই যাচ্ছে মাশাল্লাহ, আরো বাড়বে
আশা করি,
ইনশাল্লাহ।
হ্যাঁ আমরা
তো
অবশ্যই আশা করি আরো বড় হোক, আরো বড় হোক, পুরো ওয়ার্ল্ড যেন জানতে পারে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনি দোয়া করেন। সোশ্যাল মিডিয়া খুবই ডিফিকাল্ট ওয়ার্ল্ড বুঝছেন, আর স্পেশালি ওয়েন ইউ আর ওল্ডার, আমি তো মাত্র বুঝতে পারছি ডিফারেন্স বিটুইন আ পোস্ট, আ রিল, আ স্টোরি অ্যান্ড আ ক্যারোসেল।
এক্ষেত্রেও নিশ্চয়ই ফ্যামিলির লোকজন, স্পেশালি ছেলে, বা মেয়ে হেল্প করছে।
সাহায্য করবে না, সাহায্য করার পেশেন্স এখন শেষ হয়ে গেছে। প্রথমে খুবই সাহায্য করতো, এখন বলে ও মাই গড, ও মাই গড, আর পারবো না, আর পারবো না।
প্রাণের ভাষা, মায়ের ভাষা, আমাদের বাংলা ভাষা। আপনাদের জন্য 24 ঘন্টা প্রতিদিন নিয়ে আসছি বাংলা ভাষায় নানা রকম অনুষ্ঠান। এতে থাকছে গান, কবিতা, টক শো, বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান। শুনতে থাকুন লন্ডন বাংলা রেডিও। আমরা আছি ইন্টারনেটে, মোবাইলে, স্মার্ট ডিভাইসে। আরও জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট londonbanglaradio.com।
আমরা এখন কথা বলবো সাবিনা খানের মেয়ে জোহানুরের সাথে। জোহানুরের কাছে জানতে চাইবো তার মায়ের বিষয়ে। কথা বলছি জোহানুরের সাথে। হ্যালো, হাউ আর ইউ?
Hi, good,
হ্যালো,
how are you?
আই এম ওকে। সো অ্যাজ উই অল নো দ্য শেফ সাবিনা খান,
Chef
বাট
Sabina.
উই ওয়ান্ট টু নো অ্যাজ এ মম, হাউ সাবিনা?
Yeah, she's really nice. She's really supportive. It's really nice to have a good cook around because she makes us really good meals. And yeah, she's just really nice and caring. And yeah.
Okay, what's the favorite dish?
I'd say the biryani, probably.
Yeah, she already told us
Yeah.
that. Yeah, too much.
She said the same thing. Yeah. The Sunday favorite. Yeah, exactly. It's nice to have on Sundays.
Okay, thank you so much. Thank you.
You're welcome. Okay. We'll leave her then.
Yeah.
Perfect. She was very shocked that I was asking her these questions. So.
তো এখন আমরা জানতে চাচ্ছি মেয়ের প্রিয় খাবার সম্পর্কে। আমরা জানতে পারলাম যে তার বিরিয়ানি পছন্দ। মায়ের পছন্দের খাবার কি? মা সবচেয়ে কোন জিনিসটা বেশি পছন্দ করে, তার মায়ের হাতে রান্না নাকি নিজের হাতের কোনো রান্না?
আমার মায়ের হাতের রান্না এত মজার, এন্ড আই ডোন্ট নো, পিপল অনেকে এটা বলে যে মায়ের হাতের রান্না আলাদা হয়, কিন্তু আমি যখনই বাংলাদেশে ল্যান্ড হই তখন থেকে আমি খালি চিন্তা করি আমার আম্মাকে কি বলবো পাকাতে, কি আজকে কি পাকাবে, আজকে চিংড়ি মাছ পাকাবে নাকি মাছ পাকাবে, ইলিশ মাছ পাকাবে নাকি কোন ধরনের, শুটকি খাবো না গোটা খাবো, এইসব জিনিস নিয়ে আমি চিন্তা করি। যে কিন্তু আর কেউ বানালে চলবে না, খালি মায়ের হাতে খাওয়া খেতে
মায়ের
হবে।
হাতের রান্না। আমি যদি বলি যে একটা খাবার, শুধু একটা খাবার সিলেক্ট করতে হবে, তাহলে কোনটা হবে?
আমার আম্মার তাহলে এটা হবে চিংড়ি মাছের একটা ভুনা চিংড়ি মাছ বানানো হয়, ও এত মজা, টমেটো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। ও আমি কতবার চেষ্টা করেছি সেটা বানানোর জন্য, সেম রেসিপি আম্মা যেভাবে বানায়, কিন্তু আমার আম্মার মতো হয় না কখনোই।
মা তো মাই হার্ট। আচ্ছা,
ডেফিনেটলি ডেফিনেটলি।
এখন বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর অন্য কোন দেশের খাবার সবচেয়ে প্রিয় বা ভালো লাগে?
এই যে আমি আগেই বলছিলাম, আমার যে মেক্সিকো জায়গার খাবারটা আমার সাংঘাতিক ভালো লাগে, কারণ ওরা এত ধরনের চিলি দিয়ে খাবার পাকায়। আই থিঙ্ক আই ফাউন্ড আউট অ্যাবাউট 200 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ চিলিস, অ্যান্ড আই থিঙ্ক আমি ইন্টারনেট থেকে কমপক্ষে 10টা কিনেছি অলরেডি। তো ওই সব চিলি কিন্তু সবকিছু ঝালের জন্য না, এক একটার এক একটা ধরনের টেস্ট থাকে, একটা ধরনের চকলেটের টেস্ট, একটা হচ্ছে একটু বিটার টেস্ট, একটা হচ্ছে একটু সাওয়ার টেস্ট, কিন্তু সবকিছুতে একটা স্মোকিনেস ফ্লেভার আছে। এই মেক্সিকান খাবারে এক এত ডেপথ, এত ধরনের জিনিস পাকানোর জন্য মানে এত ফ্লেভার থাকে যে আমার ফ্লেভার ল্যাবের কনসেপ্টটা একেবারে ওই মেক্সিকান খাবার সাথে জোড়ানো। কিন্তু আমি যে মেক্সিকান খাবার পাকাবো এটা না, কিন্তু ওদের থেকে ওদের আইডিয়া নিয়ে আমি একটু বাংলাদেশের খাবারের সাথে একত্র করতে চেষ্টা করছি, কারণ ওদের খাবারটা খুবই ভার্সেটাইল। আর এদেশে ইংল্যান্ডে স্পেশালি মেক্সিকান খাবার ভালো পাকানো পাওয়া যায় না এত কিছু, তো এইসব নিয়ে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এইসব ওই কালচারের খাবার এনে মেবি বাংলাদেশের খাবার এনে এটা জয়েন করতে পারি। এখন এই আইডিয়াটা শুনে অনেকে এই আইডিয়া নিয়ে যদি কিছু করতে চায় আমাকে যেন তারা ইনভলভ করে।
প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন কিন্তু সাবিনা খান নিজে কিন্তু বলছে যে তাকে ইনভাইট করতে। সো
হ্যাঁ প্লিজ আমাকে একটু জানাতে, যে আপনারা যদি আইডিয়া নিয়ে কিছু করতে চান আমাকে যোগাযোগ করেন, আমি ডেফিনেটলি মেক্সিকান খাবার আর বাংলাদেশি খাবার নিয়ে একটা কিছু করতে চাই। কারণ ওরা দেখেন সেম জিনিস, সেম টাইপের জিনিস, ওরা মাছ নিয়ে খুব পাকায়, মরিচ টরিচ দিয়ে পাকায়, খুব ফ্রেশ জিনিস পাকায়, ওরা রাইসও খায়, ব্ল্যাক বিনস খায় যেটা আমাদের ডাল ইকুইভ্যালেন্ট। তো অনেক দিক থেকে ওদের কুইজিন আর আমাদের খাবারটা অনেকটা একই।
নিয়ার ফিউচারে কি মনে হয় যে না নিজের একটা রেস্টুরেন্ট আমি করব, অ্যান্ড আই উইল বি দ্য হেড শেফ?
এটা আমি এখন আমি এটা নিয়ে সবাই আমাকে জিজ্ঞেস করছে প্রশ্ন, কিন্তু আমি তিনটা রেস্টুরেন্টে সোফার কাজ করেছি রিসেন্টলি, আর আমার যে বয়স, এই বয়সে রেস্টুরেন্টে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত চাকরি করা খুবই ডিফিকাল্ট। কিন্তু যদি এ ধরনের একটা রেস্টুরেন্ট থেকে, যে রেস্টুরেন্টে আমার খুব আগ্রহ আছে, তাহলে আমি ডেফিনেটলি করতে পারবো, কারণ 50 ইজ দ্য নিউ 40। সো আই উইল ডেফিনেটলি ওয়ার্ক অন ইট, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সে আই উইল সেট আপ আ রেস্টুরেন্ট, বিকজ দেন ইফ আই ডোন্ট দেন আই ফেলড। সো আই এম সেইং দ্যাট আই এম ডুইং, এখন আমি সাপার ক্লাবস করছি আমার বাসায়, আমার বাসায় আমি 10 জন করে ইনভাইট করি, আর তারপর আমি একটা মেনু ডিজাইন করেছি যেটাতে 4 মেবি 6 7 কোর্সেস অফ ফুড, মোস্টলি বাংলাদেশি বেসড ফুড, বাট সাম অফ দ্য ডেজার্টস আর মেবি লাইক আ চকলেট টার্ট অর ডিফারেন্ট টাইপস অফ কুইজিন ডেজার্টস দ্যাট আই মেক, অ্যান্ড দেন আই ইনভাইট পিপল টু মাই হাউস অ্যান্ড দে কাম and they eat, and most of the feedback has been positive, not because hopefully not because আমার বাসায় আসছে, কারণ ওরা সব প্লেট গুলো খুব খালি থাকে, এটা সবচেয়ে ভালো সাইন। তারা যখন খাবার ক্লেম করা হয় প্লেট গুলো খালি, তার মানে ওরা পছন্দ করেছে ইনশাল্লাহ। তো এসব এখন আমি সাপার ক্লাব মাসে একটা করছি, এখন মাস্টার শেষ হয়ে গেছে, যাওয়ার পরে আরো বেশি করে করব। আর ওইটা করতে আমার একটু ভালো লাগে, কারণ আমি 10 জন মানুষকে খাওয়াবো, কিন্তু আমি 10 জন মানুষকে খুব ভালোভাবে খাওয়াতে চাই। আমি চাই না এই আইডিয়া অফ লাইক খুব বড় রেস্টুরেন্ট আর অনেক মানুষ, অনেক শেফ, অনেক হেল্পার, কারণ তাহলে ওই ইন্ডিভিজুয়াল খাবার টেস্টটা থাকে না। যেমন আমি আম্মার টেস্টের খাবার পাই না, আম্মা যদি কাউকে শিখায়ও দেয় সেই খাবারের টেস্টটা আমি পাবো না। তো সিমিলারলি আমি যেভাবে খাবারটা পাকাবো, আমি আরেকজনকে হায়ার করলে সে পাকাতে পারবে, কিন্তু আমার সেই টেস্টটা থাকবে না। আমার আমি এটা খুব চাই যে যারা আমার খাবারটা খাবে সে আমার হাতের খাবারটা খাবে। তো এখন আমার জন্য 10 পিপল টু 20 পিপল হ্যান্ডেল করতে পারছি, পরে গিয়ে কর্পোরেট লেভেলেও কিছু করছি, ধরেন কর্পোরেট অফিসে গিয়ে পাকা, এইসব কন্ট্রাক্ট টন্ট্রাক্ট করা, এটাও খুব ইন্টারেস্ট আছে। তো আস্তে আস্তে আমি এইসব চেষ্টা করছি, আর আমি অনেক রাইটিং ও করি, তো রেসিপি রাইটিং করছি বাংলাদেশের অনেক নিউজ পেপারের জন্য, প্রথম আলো, ডেইলি স্টার, আর এসব নিয়ে আমি খুব রিসার্চ ও করি, কারণ আমার রিসার্চ এর ব্যাকগ্রাউন্ড, আমি একটা জার্নালের এডিটর ছিলাম। তো ডেইলি স্টার এর জন্য আমি বিরিয়ানি নিয়ে একটা সাংঘাতিক বড় আর্টিকেল লিখেছি, টু রিসার্চ অল দ্য ডিফারেন্ট বিরিয়ানিজ অ্যান্ড হাউ উই কেম টু কাচ্চি বিরিয়ানি এটসেট্রা। আর তারপর খাওসুই নামে একটা ডিশ আছে আমরা বাংলাদেশে খাই, এটা বার্মিজ একটা ডিশ, এইটা কিভাবে বাংলাদেশে আসতো এটা নিয়েও আমি খুব আর্টিকেল লিখেছি। আর নেক্সট ডে আমি লিখতে যাচ্ছি একটা আর্টিকেল মুড়িঘণ্ট নিয়ে। তো এসব আমি খুব পছন্দ করি, যে রিসার্চ করে খাবার নিয়ে বার করা আর সেই জিনিসটা আবার পাকানো। তো আমার জন্য এটা খুবই ভালো হয়েছে, কারণ আমি যেসব জিনিস নিয়ে রিসার্চ করছি সেটা নিয়ে আমি লিখতেও পারছি। তো এদিক থেকে আমার আমি সবকিছু, আমি যেসব জিনিস পড়াশোনা করেছি, ইকোনমিক্স আর পলিসি রিসার্চ সবকিছু এই ফিল্ডে আনতে পারছি। তো এটা এটা নিয়ে আমার খুবই খুশি লাগছে।
খুবই ভালো। জানতে চাচ্ছিলাম যে ইকোনমিক্সে বলছিলেন যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে শেফ। সো যদি জানতে চাই যে সাবিনা খান যদি শেফ না হতো, সে অন্য কোন প্রফেশনে সে যাইতে চাইতো? যে আচ্ছা, এটা আমার ড্রিম প্রফেশন, বা আমি এখানে নিজের ক্যারিয়ারটা গড়তে চাই, এরকম কি কোনো কিছু আছে?
এটাই আমার প্রবলেম ছিল লাস্ট ইয়ার, আমি অনেক চাকরিতে রি অ্যাপ্লাই করছিলাম, কারণ আই ওয়াজ ট্রাইং টু লিভ মাই কারেন্ট জব, যেটা চ্যারিটি সেক্টরে কাজ করছিলাম। ভাবছিলাম, খুঁজছিলাম যে আমি কি কাজটা করলে আমি খুশি হব। আমি ফাইন্যান্সে কাজ করেছি, চ্যারিটিতে কাজ করেছি, থার্ড সেক্টরে কাজ করেছি, কিন্তু সবকিছু ভালো ছিলাম, কিন্তু আমার এরকম মনে হতো না যে আমি এটা করে আমি সারা জীবন থাকতে পারবো। তো আমি ওয়েট করছিলাম যে আমার একদিন মনে হবে যে আমি ডাক্তার হতে চাই, নাহলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, নাহলে আমি লয়ার হতে চাই, এইভাবে ভেবে আমার খুব একটা খুশি লাগবে যে আমি এটা হতে চাই। কিন্তু আমার ওই ফিলিংটা আসছিলই না, যে কোনো কাজ করছিলাম আসছিল না। যখন আমি মাস্টার শেফ কিচেনে পাকাতে গেলাম তখনও আমি বুঝতে পারিনি, যখন পর্যন্ত আমি ফার্স্ট টাইম মাস্টার শেফ কিচেনে গিয়ে পৌঁছাইছি তখন আমার মনে হলো, হ্যাঁ আমার তো এটা খুবই পছন্দ, আমি এটা কেন চিন্তা করিনি যে এটা আমি একটা প্রফেশন হিসেবে আমি শেফ হতে পারছি, এটা আমি কেন আমি চিন্তা করিনি? কারণ আমি ভয় পাচ্ছিলাম যে এটা করলে আমার কোথা থেকে টাকা রোজগার করব, কিভাবে আমি নিজেকে সাপোর্ট করব। কিন্তু আমি এত বছর নিজেকে এখন সাপোর্ট করে আসছি যে আমি শেফ হিসাবে এখন নিজেকে ডেফিনেটলি সাপোর্ট করতে পারবো। তো আমার মনে হয় যে শেফের যে জিনিসটা ছিল এটা আমার ভিতরে একটা ডরমেন্ট হয়েছিল, এখন বের হয়ে আসছে। এর আগে আমার কোনো কিছু অল্টারনেটিভ পাথ ছিল না, কারণ আমি র্যান্ডম জিনিস করছিলাম। ডেফিনেটলি ফাইন্যান্সে কাজ করেছি, যেমন বললাম সোশ্যাল এন্টারপ্রাইজ এইসব জায়গায় কাজ করেছি, কিন্তু আমার মনটা ওখানে ছিল না। খাবারের দিক থেকে আমার কোনো প্রবলেম নেই, এখন যদি আমার 12টা 1টা পর্যন্ত পাকাতে হয় আমার কোনো প্রবলেম নাই। তো যে জিনিস করে কোনো ডিফিকাল্টি না লাগে সেই জিনিসটাই হচ্ছে মানুষের প্যাশন। তো আমি আর এখানে এখন বুঝতে পেরেছি আমার প্যাশনটা কোনটা।
It's better late than never. Okay.
হ্যাঁ আ লিটল বিট আর্লিয়ার উড বি বেটার, বাট লিটল লেস ইথিক্যাল।
মেয়েদের ক্ষেত্রে এজ জাস্ট এ নাম্বার, বয়সটা কোনো ম্যাটারই করে না।
আই ডোন্ট নো, মাই বডি হার্টস, ইউ নো।
মানে ইউ আর স্টিল ইয়াং, আমি প্রথমেই বলেছি ইউ আর লাইক এভারগ্রিন।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ আমি এটা খুবই পছন্দ করি, আমি খুবই সাংঘাতিক এক্সারসাইজ করতে পছন্দ করি, আর আমি অনেক দৌড়াই। তো ওই দিক থেকে এই বয়সে এত দৌড়ানো আর এত এক্সারসাইজ করে তো একটু তো ফিট থাকা উচিত, এইটা একটা জিনিস
হ্যাঁ,
আমার খুব পছন্দ।
এটা সবার উদ্দেশ্য একটা বার্তাও বলা যায় যে বয়স হয়ে গেলে যে নিজের প্রতি খেয়াল না রাখার যে বিষয়টা, এটা কিন্তু স্পেশালি বাংলাদেশে বা আমাদের সাউথ এশিয়ান যে কমিউনিটি তাদের মধ্যে বেশ প্রবল।
এক্স্যাক্টলি, আর
সংসার
সবাই
দেখে
চিন্তা
দেখে
করে
এক সময়
আমি
নিজেকে
বুড়ি হয়ে যাচ্ছি, আমি আমি এক্সারসাইজ করতে পারবো না, এটা একেবারে অপোজিট। যত বড় এজ হবে তত বেশি ইম্পর্টেন্ট এক্সারসাইজ, আর সবাই ভাবে এট সাচ লেট এজ ইউ ক্যান বি রানিং এটসেট্রা, উইচ ইজ কমপ্লিটলি কন্ট্রারি টু হোয়াট সায়েন্স সেজ নাও। এখন সায়েন্টিস্ট বলে যে তুমি যতখানি এক্সারসাইজ করবা তত তোমার ভালো ইম্প্যাক্ট হবে তোমার হার্টের উপরে, তোমার অর্গানস এর উপরে, তোমার মাসলস, আর তারপর চলাফেরার ব্যাপার না, দ্যাট ইউ গেট ওল্ড ইউ বিকাম মোর ফ্রেল, ইউ ওয়ান্ট ইউর বোনস টু বি স্ট্রঙ্গার। তো ওইসব দিক থেকে আমরা যদি খাবার দাওয়ারই করি, কিন্তু খাবার দাওয়ার সাথে যদি এক্সারসাইজ করি তাহলে তো ভালো কম্বিনেশন।
সেটাই এক্স্যাক্টলি। আরো একটা গুরুত্বপূর্ণ বার্তা আমরা পেলাম যে বয়সটা যতই হোক না কেন, আমাদের আসলে খুঁজতে থাকা উচিত যে আমি আসলে কিসে খুশি, কি
হ্যাঁ
খুশি দিচ্ছে।
হ্যাঁ এটা আমি প্রাইমারি এক্সাম্পল, কারণ আমি লিটারালি লাস্ট ইয়ার আমি খালি আল্লাহকে দোয়া করছি, আল্লাহ কেন আমার কাছে আসতেছে না, যে আমার কি জিনিস আমার কি পছন্দ। আমি কতবার আল্লাহকে জিজ্ঞেস করছি আর কিভাবে আল্লাহ আমাকে এই বয়সে স্ট্রেট জায়গায় নিয়ে আসছে, যেখানে আমি এত মাশাআল্লাহ ভালো করছি, ভালো করছি এভাবে না যে আমার সুনাম হচ্ছে আমি এখানে করছি, আমার ভিতর থেকে যে ভালো লাগছে
আম হ্যাপি এটাই।
হ্যাঁ এক্স্যাক্টলি, আমি যে অনুভব করছি ভিতর থেকে যে আমি যে জিনিসটা পেয়েছি সেটা আমার এত খুশি লাগে এই জিনিসটা করতে, আর আমাকে কেউ থামাতে পারবে না আমি যে কিছু জিনিস করতে চাই জীবনে। এই ফিলিংটা একেবারে তুমি ঠিকই বলেছো যে যারা যাদের বাচ্চা কাছে আছে তারা যদি ফুটবল খেলতে চায় জীবনে, যারা যদি অন্য কিছু করতে চায় জীবনে, ওদেরকে একটু একটা ট্রায়াল করে দেখতে দেখতে দেওয়া উচিত। বলা উচিত না না তুমি তো ভাই তুমি ডাক্তার হবাই, কারণ শেষে গিয়ে দেখা হবে যে ডাক্তার হয়ে গেল কিন্তু সে কোনোদিন জীবনে খুশি ছিল না।
মন থেকে
তো
কখনো খুশি হলোই না।
হ্যাঁ, তো ওই প্রবলেমটা তো হচ্ছে ডাক্তার তো ডেফিনেটলি হতে পারবে কিন্তু খুশিটা খুশি হতে পারলো না। যেমন আমার হাজবেন্ড, হ্যাঁ সে সাংঘাতিক ভালো এখন ফাইন্যান্সে কাজ টাজ করে, কিন্তু আসলে যদি জীবনে সে কিছু হতে চেয়েছিল তা হচ্ছে ক্রিকেট প্লেয়ার। হ্যাঁ কিন্তু তার বাবা মা কোনোদিন তাকে ক্রিকেট প্লেয়ার হতে দেয়নি, এখন তো ক্রিকেট প্লেয়ার সম্ভাবনা হয়ই না, কারণ তার আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবে আর এসব জিনিস, কিন্তু সে হতে পারছে না। তো কি, তো আমার ছেলেকে দিয়ে, আমার ছেলে এখন খুব ক্রিকেটের পছন্দ, তো ওকে খুব ক্রিকেট খেলতে দিচ্ছে। তো এমনও হতে পারে যে আমাদের ভিতরে যে আগ্রহটা ছিল, যে জিনিসটা ছিল, আমাদের থেকে না হতে পারলেও আমাদের বাচ্চাদের থ্রু থেকে ওইটা হতে পারে। কিন্তু আমরা সবসময় উই শুড জাস্ট পুট আওয়ার চিলড্রেন ইন দোজ সেট ক্যাটাগরিজ, উই শুড লেট দেম ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু, বিকজ দেন দে উইল বি দ্য হ্যাপিয়েস্ট, ওয়েদার দে ওয়ার্ক ইন আ কর্নার শপ, ওয়েদার দে আর সেলিং রাইটিং জার্নালিজম অ্যান্ড নট মেকিং মাচ মানি মেবি, অর হোয়াট এভার দে আর ডুইং, অ্যাট লিস্ট দে উইল বি হ্যাপি।
এটা কি মনে হয় না যে এটাই এখনকার স্পেশালি জেন জি যারা আমরা আছি বা জেন আলফা, ওদের এটাই মেইন রিজন, ওয়ান অফ দ্য, যে ওরা আসলে যা করতে চায় সেটা করতে পারছে না, অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডারের যতগুলো ক্যাটাগরি আছে তারা সেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্যারেন্টস হিসাবে অবশ্যই মনে হয় যে মা হোক বা বাবা হোক, যেই হোক না কেন, তাদের একজনকে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, মানে
হ্যাঁ, এটা
একজন মা।
অবশ্য হচ্ছে কি আমাদের বাবা মার সাইডেও দেখতে হবে, কারণ বাবা মা চিন্তা করছে যে আমার ছেলে মেয়েকে আমি এত কষ্ট করে এই দেশে পড়াশোনা করাচ্ছি, আমি অনেক স্যাক্রিফাইস করে ওদেরকে এখানে নিয়ে আসছি, এখন যদি ওরা এরকম একটা ক্যারিয়ারে যায় যেখানে তারা টাকা পয়সা পারবে না, তাহলে আমি কিভাবে ওদেরকে সাপোর্ট করতে পারবো, এটা ওরা চিন্তা করছে। কিন্তু এই চিন্তার পিছনে একটা জিনিস ঠিক করা যায়, দে ক্যান থিঙ্ক দ্যাট হ্যাঁ, কিন্তু যেই জিনিসটা তারা করতে চায় সেটা করলেও সেটা থেকে ইভেন্চুয়ালি টাকা পেতে পারতে পারবে, আর মেবি অন দ্য সাইড দে ক্যান অলসো ডু অ্যানাদার জব ওয়ে দে আর গেটিং এ স্টেডি ইনকাম। তো এমন ভাবে স্টপ করা উচিত না যে ফাইনাল হিসাবে যে এটা করতে পারবো না। হ্যাঁ, তুমি এটা করতে পারবা, তুমি মেবি গান গাইতে চাও, তুমি গান করতে চাও, মেবি গানটা তুমি রাতের বেলা করো, দিনের বেলা মেবি সাপোর্ট করার জন্য তুমি আরেকটা চাকরি করো, বাট এভাবে একটা বাচ্চাকে যদি এটা বোঝানো যায় তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ, আই ক্যান স্টিল পারসিউ হোয়াট আই ওয়ান্ট টু ডু, বাট আই অলসো হ্যাভ টু সাপোর্ট মাই সেলফ, সো মেবি আই শুড ডু সামথিং এলস অন দ্য সাইড, রাদার দ্যান সেইং ও না তোমার এটা এই টাকা যেটাতে থাকবে সেটাতেই করতে হবে আর বাকিটা বাদ দাও, এটা কোনো করতে হবে না। দেন দে গেট মেন্টাল হেলথ ইস্যুস অ্যান্ড দে ফিল স্ট্রাগলস অ্যান্ড they feel like they're trapped, you know, and so you have to try and get them the parents, you understand the side of the parents, but you also understand the side of the children. এদিকে এইভাবে কাজ করবে, কারণ এমনও না দ্যাট ইউ ক্যান জাস্ট সেলফ সে টু সামবডি ওকে ফাইন বিকাম আ সিঙ্গার, বিকজ কে সাপোর্ট করবে বাচ্চাটাকে, তাই না? তো দ্য গার্ল হ্যাজ টু হ্যাভ, গার্ল অর বয় হ্যাজ টু হ্যাভ সাম সর্ট অফ ইনকাম অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইনকাম অ্যান্ড দেন ডু দি আদার প্রফেশন অ্যাজ ওয়েল। সো এখন একটা এরকম একটা মার্জার করতে হবে দুইটা জিনিসের।
অসাধারণ অ্যাডভাইস মায়েদের জন্য, বাবা সন্তান সবার জন্যই। থ্যাংক ইউ।
No problem, no problem at all. I've learned the hard way.
আসলে সবারই কোনো না কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেখান থেকে যে কোনো অ্যাডভাইস আসে।
Exactly, exactly.
আচ্ছা, এখন আমরা জানতে চাবো যে তরুণ যে শেফ বা যাদের আসলে মনের মধ্যে যে ওই আগ্রহটা আছে যে না আমি রান্না নিয়ে আসলে কিছু করতে চাই, সেটা যে কোনো দেশেরই হোক না কেন, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ছোট্ট করে কোনো একটা বার্তা যদি আপনি দেন।
আই থিঙ্ক দ্যাট দে ওরা যদি ধরো ইউ শুডন্ট ওয়েট ফর এনিবডি, এটা আমি সবসময় বলি যে এমন ভাবো না যে আমি একটা বিজনেস প্ল্যান করব, বিজনেস প্ল্যান করে আমি ব্যবসা শুরু করবো, এসব কিছু করবা না। ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট কুকিং অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং উইথ ইট, স্টার্ট উইথ সোশ্যাল মিডিয়া। ইভেন দো আই ডোন্ট লাভ সোশ্যাল মিডিয়া, বাট সোশ্যাল মিডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি টু হিয়ার টু মেক আদার পিপল হিয়ার হোয়াট ইউর ডুইং। ইফ ইউ স্টার্ট আ ইউটিউব চ্যানেল ওয়ে ইউ ডু আ লিটল বিট অফ কুকিং অ্যান্ড সি ওয়েদার পিপল আর ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ have to cook, then that way you can also see whether it's something you want to do in your life. But don't wait for the perfect thing to happen. You might want to go and do a course. You should also think about joining MasterChef. অ্যান্ড মাস্টার শেফ জয়েন করে দেখো যে তুমি ঢুকতে পারো অ্যান্ড দেন প্রোগ্রেস হতে পারো, এইসব ধরনের কম্পিটিশনে ঢুকতে পারো, অর ইউ ক্যান লার্ন সাম কুকিং স্কিলস ফ্রম অনলাইন ইউটিউব থেকে। আমি অনেক একটা ফেলো শেফ ছিল যাদের রেস্টুরেন্টে গিয়ে আমি কাজও করেছি বাই কোইন্সিডেন্স, আমি ফেলো শেফস কে ফলো করতাম যখন আমি শোতে যাওয়ার আগে, কারণ ফেলো শেফস শিখায় হাউ টু মেক ফাইভ সোসেস, ফাইভ ফ্রেঞ্চ সোসেস, হাউ টু মেক পটেটোস, হাউ টু মেক রোস্ট বিফ। অ্যান্ড দেন ওয়েন আই গট অন মাস্টার শেফ, ওয়েন আই পাস 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 থ্রু দ্য কোয়ার্টার ফাইনাল, অ্যান্ড দে সেড দ্যাট উই ওয়ার গোয়িং টু ওয়ার্ক ইন দ্য রেস্টুরেন্ট অফ দ্য ফেলো শেফস। আই could now you should see that episode where I'm just holding my face because আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ওদের রেস্টুরেন্টে গিয়ে কাজ করব। তো এমন করা যেতে পারে যে তুমি ইউটিউব থেকে, আমি অনেক শিখেছি কিভাবে কি জিনিস ডিফারেন্ট জিনিস পাকাতে হয়, অ্যান্ড দেন ইউ রিয়েলাইজ তোমার স্পেশালটি কি জিনিসটা তুমি পাকাতে চাও। তুমি কি ডেজার্ট পাকাতে চাও, তুমি কি সেভরি পাকাতে চাও, তুমি কি দুই জিনিসটা পাকা দুই দুইজন কম্বাইন করতে পাকাতে চাও। সো ট্রাই অ্যান্ড ডিসকভার ইউর প্যাশন অ্যান্ড ডোন্ট ওয়েট ফর এনিবডি, জাস্ট ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড দেন এভরিথিং উইল কাম অ্যালাইন্ড। বাট ইফ ইউ ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম, ইটস নেভার গোয়িং টু বি আ পারফেক্ট টাইম। সো গেট ইউর সাপোর্ট অফ ইউর প্যারেন্টস, এক্সপ্লেইন টু দেম হোয়াট ইউ ওয়ান্ট, হাউ আর ইউ গোয়িং টু সাপোর্ট ইউর সেলফ অ্যান্ড দেন এম্বার্ক অন ইউর ফুড জার্নি।
অসাধারণ অসাধারণ অ্যাডভাইস তরুণদের জন্য, আই মাস্ট সে। ওকে, আমরা এখন একটু মাস্টার শেফে ফেরত যেতে চাই, যে পুরো জার্নিটার এখনো পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কোনটা ছিল, এবং শিক্ষণীয় যে কোনো একটা বিষয়, মজাদার কোনো একটা অভিজ্ঞতা।
মজাদার অভিজ্ঞতা, সো আই থিঙ্ক দ্য হার্ডেস্ট, আই থিঙ্ক ইটস নট মজাদার বাট ইটস বিট স্যাড অ্যাকচুয়ালি, ইজ আই হ্যাড টু ডু একটা এপিসোড যেখানে আমার বাবাকে ডেডিকেট করেছি একটা ডিশ। তো আমি ডেডিকেট করেছি তাদেরকে তার জন্য মাছ আর ভাত, কিন্তু মাছ আর ভাত তো খালি মাছ আর ভাত হিসেবে
প্রেজেন্ট করা যায় না।
চলবে না। তো আমি চিন্তা করলাম আমি একটাতে এপিসোডে কাটাইফি র্যাপ করে মাছটাকে র্যাপ করব, তারপর ওইটার উপরে নিচে ভাত রাখবো, তার নিচে রাখবো ড্রাই ডাল, তার নিচে রাখবো সস। এখন প্রবলেম হয়েছে, এত চিন্তা করতে করতে একটা সিম্পল একটা মাছ আর ভাত এত কমপ্লিকেটেড করে ফেলেছি দ্যাট ইট ওয়াজেন্ট আ গুড থিং, ইউ নো। সো সামটাইমস দি অ্যাডভাইস ইজ দ্যাট ডোন্ট মেক থিংস টু ওভার কমপ্লিকেটেড, ইউ নো, গো ব্যাক অ্যান্ড থিঙ্ক টু ইউর সেলফ যে না আমি এটা প্রেজেন্ট করব, কিন্তু প্রেজেন্ট করব এভাবে যে যে জিনিসটার অরিজিনাল ভ্যালুটা আছে ওইটা যেন থাকে। তো ওইটা চিন্তা করে আমি ওইটা ডেফিনেটলি করেছি। কিন্তু আমার একটা সুপারস্টিশন ছিল যখন এই মাস্টার শেফে, যে আমি একটা পেয়ার অফ শু জুতা পরে যেতাম, সেটা ছিল সাদা আর কালো। আমি ভাবলাম যে এই সাদা অ্যান্ড কালো জুতা না পড়লে আমি পাস হতে পারবো না। আর ওই যে একদিন যেদিন আমি সেই সাদা আর কালো জুতাটা না পড়েছি, সেদিন আমি চ্যালেঞ্জটা পাস হইনি। তারপর থেকে বাস আমি কোনো দিন সেই সাদা আর কালো জুতা ছাড়া যাইনি। এখন সবাই বললো যে না না তুমি এরকম গাধা, এটা কি কি কোনো কথা হলো নাকি এরকম কোনো কিছু, কিন্তু আমার মাথার মধ্যে একটা সুপারস্টিশন
কেটে গেছে। হ্যাঁ,
বাস বাস, কিন্তু ওটা ছাড়া এখন পাকানোর সাথে সাথে কোথাও যদি বাইরে যাই সাদা আর কালো জুতা বাস,
আমরা চাই ফাইনালে যেন সাদা আর কালো
না
জুতাই থাকে, এন্ড ট্রফিটা আমাদের ঘরেই আসে, বাংলাদেশের ঘরে যেন আসে,
ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন।
ইনশাল্লাহ। আমরা গানের বিষয়েও একটু শুনছিলাম, যে গানটা হয় ওই প্রেশার যে মোমেন্ট গুলোতে ক্রিয়েট হয় ওই সময় গানটা একটু হলেও রিল্যাক্স করে। তো যদি যদি সুযোগ হয়, শ্রোতাদের উদ্দেশ্যে যদি আমরা দুইটা লাইন যদি শুনতে পারি।
আমার গলার আওয়াজ খুবই খারাপ, আমার নামটা কিন্তু সাবিনা ইয়াসমিনের হিসেবে আমার নানা রেখে রেখেছিল, কিন্তু আমি
অবশ্যই,
একেবারে সাবিনা ইয়াসমিনের মতো গান গাইতে পারি না, তো খুবই এম্বারাসিং।
না না, আমরা আমি জানি যে শ্রোতারা জাজ করবে না, এতটুকু গ্যারান্টি আমরা আমরা দিতে পারি,
যদি
শুধুমাত্র
জাজ না
মাধ্যমে
করবে তাহলে আমি একটা লাইন গিয়ে দেখতে পারি, ঠিক আছে
অবশ্যই
অসুবিধা নেই।
অবশ্যই করবো।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কবে যাব কবে পাবো ও গো তোমার নিমন্ত্রণ। বাস,
অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
এখন আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, যদি বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে আপনাকে সাপোর্ট করার জন্য, আপনার অনুপ্রেরণার জন্য, যে কোনো মেসেজ।
আমার বাংলাদেশে একটা প্রজেক্ট করতে খুব ইচ্ছা করে, যে আমি সব ডিফারেন্ট ভিলেজ আর উপজেলাতে গিয়ে ওদের ফেভারিট যে খাবারটা থাকে সেইটা আমি একটু ট্রাই করে দেখতে চাই, আর সেই খাবারটা আমি বিদেশে নিয়ে আসতে চাই। তো আমি এরকম একটা টিভি প্রোগ্রাম নালে এই ধরনের একটা শো করতে চাই যেখানে আমি সারা বাংলাদেশ ঘুরে 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 এসব খাবার ট্রাই করে এটা আমি এখানে নিয়ে আসতে পারি। কারণ আরেকটা জিনিস হচ্ছে যে এসব খাবার ওখানেই রয়ে যাচ্ছে, আর আমরা কোনোদিন ওই আমরা বাংলাদেশে ঢাকায়ও খেয়ে ট্রাই করতে পারছি না যে বাকি বাংলাদেশে কি ধরনের খাবার হয়। তো ওইটা যদি আমি কোনোভাবে ট্রাই করতে এইভাবে একটা প্রোগ্রাম করতে পারি আমি খুবই খুব খুশি হতাম, আর বাংলাদেশের জন্যও খুব ভালো হতো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এইসব বাংলাদেশের রেস্টুরেন্ট আছে সেখানে যদি মহিলা শেফ থাকে তাদেরকে নিয়ে একটু আরো একটু বেশি প্রোগ্রাম করতে চাই, যে ওদের যে আর অলসো দ্য মেল শেফস অলসো টু নো বাংলাদেশি রেস্টুরেন্টে যে যারা শেফ আছে ওদের সম্বন্ধে আমরা কিছু শুনি না, কারণ ওরা খালি পাকাতে থাকে, আমরা খেয়ে বসে থাকি। ওদেরকে নিয়ে আমরা কেন আমরা গর্ব করছি না, ওদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম করছি না? তো এইসব নিয়ে আমরা একটা ট্রেনিং কোর্স করা উচিত, ওদেরকে নিয়ে কোনো টিভিতে প্রোগ্রাম দেখানো উচিত যে চলো আমরা এই রেস্টুরেন্টে গিয়ে এই শেফের সাথে দেখাশোনা করি, ওইটা যদি আমি শোটা হোস্ট করতে পারি, এখানেও যদি ব্রিকলেনে গিয়ে আমি যদি যেতে পারি, ওখানে ব্রিকলেনে গ্রাম বাংলা রেস্টুরেন্টে গিয়ে যদি কয়েকটা খাবার ট্রাই করে সবাই সবাইকে দেখাতে পারি যে এই রেস্টুরেন্টে ইনি হচ্ছে শেফ, ইনি এই খাবারটা ক্রিয়েট করেছেন, তাহলে অনেক মানুষ জানতে পারবে। কিন্তু আমরা খালি করে কি আমাদের খাবার আমাদের জিনিস আমাদের কাছে রাখি, নট বিকজ উই ডোন্ট ওয়ান্ট আদার পিপল টু নো অ্যাবাউট ইট, বাট বিকজ উই ডোন্ট নো হাউ টু, অ্যান্ড আই ওয়ান্ট টু হেল্প টু ডেলিভার দ্যাট মেসেজ টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমাকে ইউজ করে যদি সেই সেই ওয়ার্ড স্প্রেড করা যায় তাহলে প্লিজ ইউজ মি।
সংশ্লিষ্ট যারাই আছেন তাদের কাছে খোলা বার্তা, প্লিজ 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 আমাদের বাংলাদেশের, আমি বলবো এখন নক্ষত্রই হতে যাচ্ছে রন্ধন শিল্পীর জন্য, বাংলাদেশের রন্ধন শিল্পীর অন্যতম নক্ষত্র সাবিনা খান, তার
থ্যাংক ইউ থ্যাংক ইউ
বিপুল আবেদন,
আপনাদের প্লিজ
এই
ইনস্টাগ্রামে
সংশ্লিষ্ট
ফলো করবেন,
যেই থাকেন
বুঝছেন?
না কেন তাকে যেন এই সুযোগটা করে দেওয়া হয়। অ্যান্ড এটা আসলেই ঠিক যে আমরা যে খাবারটা খাচ্ছি হয়তো রেস্টুরেন্টটার নাম হয়, বাট এর ব্যাকগ্রাউন্ডে যে মানুষটা সবচেয়ে বেশি পরিশ্রম থাকে তার কোনো কোনো নামই থাকে না এন্ড অফ দ্য ডে। সো এটা খুবই
এক্স্যাক্টলি
আসলে ইম্পর্ট্যান্ট।
Exactly, and that is what I want to highlight, is where are the chefs and what are they doing
হুম
and
হুম
what we do to highlight what they're doing, you know.
এবার
তো এখানেও করা যাবে, এখানেও করা উচিত, আর তারপর বাংলাদেশে করা
বাংলাদেশেও
উচিত,
করা উচিত।
ডেফিনেটলি। আর আমার এই সোশ্যাল মিডিয়াতে প্লিজ আপনারা যদি কেউ আমাকে ফলো করতে চান প্লিজ ফলো করেন, আমি সোশ্যাল মিডিয়াতে এত ভালো না, কিন্তু যত পসিবল আমি চেষ্টা করব।
অবশ্যই শ্রোতারা সাবিনাস ফ্লেভার্স ল্যাব ইনস্টাগ্রামে গেলে আপনারা পেয়ে যাবেন, প্লিজ লাইক শেয়ার, যত বেশি শেয়ার করতে পারেন তত আপনার জন্য অবশ্যই ভালো হবে।
এক্স্যাক্টলি থ্যাংক ইউ।
এবার আমরা লন্ডন বাংলার রেডিওর শ্রোতাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে।
আমি তাদেরকে বলতে চাচ্ছিলাম যে লন্ডনে অনেক আমাদের দেশের অনেক খাবার টাবার আছে, অনেক অনেক আমরা কালেক্টিভলি অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা বাঙালি হিসেবে আমরা ফ্যামিলিতেই ওনলি ডুইং থিংস উইথ দ্য ফ্যামিলি। সো এতে আপনাদের যদি আমার জন্য আইডিয়াস থাকে আমাকে প্লিজ একটু রিচ আউট করে জানাবেন যে হ্যাঁ আমার মনে হয় এই রেস্টুরেন্টে আপনার যাওয়া উচিত খাওয়ার জন্য, নালে এইখানে যাওয়া উচিত লন্ডনে গ্রোসারিজ নেওয়ার জন্য, আপনি প্লিজ আমাকে যোগাযোগ করেন, বিকজ আই লাভ টু গো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অনেকে বলতে পারে ও আপনি তো ওখানে যান নেই আমার, সো আই ওয়ান্ট টু মেক শিওর, আমি শ্রোতাদেরকে বলছি যে আমাকে কন্ট্যাক্ট করে জানান যে কোখানে কোনখানে যাওয়া উচিত, টু ট্রাই অ্যান্ড মেক শিওর আই ম্যাক্সিমাইজ মাই রিচ ইন লন্ডন।
অসংখ্য ধন্যবাদ আপনার
নো
সময়,
প্রবলেম,
অবশ্যই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
নো প্রবলেম এট অল,
মূল্যবান
যদি
সময়
কোনো
দেওয়ার জন্য।
ইনফরমেশন থাকে আপনি আমাকে প্লিজ যোগাযোগ করেন, কোনো প্রবলেম নাই।
অ্যান্ড আমরা অনেক আশাবাদী যে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পেতে যাচ্ছি খুব শীঘ্রই।
থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, ভালো থেকো।
আপনিও ভালো থাকবেন, দয়া রাখবেন।
আচ্ছা ঠিক আছে, ডেফিনেটলি দোয়া করবো, ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাবিনা খান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রোতাদের, আমাদের লন্ডন বাংলা রেডিও শ্রোতা, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের পাশে থাকার জন্য, এবং সেই সাথে পরবর্তী গল্প শোনার জন্য আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন, পেয়ে যাবেন আমাদেরকে ফেসবুক পেজেও ইউটিউবেও। ধন্যবাদ।
আপনারা শুনছেন লন্ডন বাংলা রেডিও, নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আমাদের ফেসবুক পেজের নাম লন্ডন বাংলা রেডিও, আছি আপনাদের সাথে 24 ঘন্টা প্রতিদিন।